الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজকে বাংলাদেশ জামাতের জলসা সালানা আরম্ভ হচ্ছে। এবার তাদের জলসার সমাপ্তি অধিবেশনে আমার বক্তব্য রাখার ছিল না, তাই তারা খুতবায় এই প্রেক্ষাপটে কিছু বলার অনুরোধ করেছে। আল্লাহ তালার কৃপায় বাংলাদেশ জামাত অত্যন্ত নিষ্ঠাবান একটি জামাত। এটিও সেই দেশ যেখানে যে দেশের আহমদেরা প্রাণের জীবনের কোরবানি দিয়েছে, 12-13 জনের মতো শাহাদত বরণ করেছে, কঠোরতা সহ্য করেছে এবং করছে, কিন্তু আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের ক্ষেত্রে, ঈমান এবং বিশ্বাসের ক্ষেত্রে তারা দৃঢ়। আল্লাহ তাআলা তাদের ঈমান এবং বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি করুন। একইভাবে সেরা লিওনেও আজকে জলসা সালানা আরম্ভ হয়েছে, সেখানেও আবহাওয়ার কারণে তাদের দুশ্চিন্তা ছিল, নিরাপত্তার সংক্রান্ত আশঙ্কাও ছিল। তারা দোয়ার অনুরোধ করেছে এবং জলসার সকল অর্থে বরকত মণ্ডিত হওয়ার জন্য দোয়ার অনুরোধ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কৃপামণ্ডিত করুন। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে উদ্দেশ্যে জলসা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই উদ্দেশ্য যেন আমরা বুঝি এবং অনুধাবন করি এবং তা অর্জন করতে পারি। সেই জলসা পৃথিবীর যে দেশেই হোক না কেন, বাংলাদেশ হোক বা সেরালিয়ন, আফ্রিকা বা পৃথিবীর অন্য কোন স্থানে হোক না কেন, জলসার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটি কি, সেই উদ্দেশ্য তাই যা হযরত মসীহ আলাইহিস বিভিন্ন সময় জলসার প্রেক্ষাপটে বর্ণনা করেছেন। আমি আশা করি জলসার উদ্বোধনের সময় বাংলাদেশ এবং সেরালিয়ন জামাত হযরত মসীহ আলাইহিস সেই উদ্ধৃতিগুলো শুনে থাকবেন। পৃথিবীর সকল আহমদীর সবসময় এই লক্ষ্য এবং উদ্দেশ্য দৃষ্টিগোচর রাখা উচিত, কেননা জলসার এই উদ্দেশ্য এবং লক্ষ্য গুলো শুধু জলসার তিন দিনের সাথে সম্পর্ক রাখে না, বরং এক আহমদী মুসলমানের সারা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো। তাই এইসব উদ্দেশ্যাবলীকে আমাদের সামনে রাখা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, জলসার একটি উদ্দেশ্য হল জগৎ বিমুখতা এবং তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হওয়া। এটি ক্ষণস্থায়ী কোন বিষয় নয়, বরং স্থায়ী ভাবে সংরক্ষণ করার মতো বিষয়। জলসায় আগমন তোমার মাঝে যেন খোদাভীতির সত্যিকার চেতনা সৃষ্টি করে, এটি জলসার আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ এমন ভীতি, এটি জাগতিক কোন কিছুর ভয়ের মতো ভয় নয় বা ভীতি নয়, বরং প্রেমাস্পদের অসন্তুষ্টির ভীতি হৃদয়ে বিরাজ করা উচিত। আরেকটি উদ্দেশ্য হল জলসায় আগমন আর আধ্যাত্মিক পরিবেশ যেন পরস্পরের হৃদয়ে কোমলতা সৃষ্টি করে, খোদার ভালোবাসা অর্জনের জন্য পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে যেন প্রতিযোগিতা হয়, নিজেদের মাঝে এমন ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠিত হয়েছে যা দেখে পৃথিবী ঈর্ষা বোধ করে, এমন দৃষ্টান্ত প্রকৃত ইসলামী শিক্ষার পরিচায়ক। তিনি আলাইহিসসালাম এই বিষয়ের আবশ্যকতার বিষয়ে চেতনা সৃষ্টি করেছেন, তার মান্যকারীরা যেন বিনয় ও নম্রতা প্রদর্শন করে, অহংকার এবং গর্বকে মন থেকে যেন সম্পূর্ণভাবে বহিষ্কার করে, আধ্যাত্মিক উন্নতির উচ্চ মার্গে পৌঁছে ইসলামী শিক্ষার সৌন্দর্য যেন স্বদেশে প্রসার এবং প্রচার করে। বিরোধিতা যদি থেকে থাকে তাহলে বিরোধিতা কখনো আমাদের কাজকে নস্যাৎ করতে পারবে না, প্রজ্ঞার সাথে সর্বত্র তবলিগের কাজ আমাদের চালিয়ে যেতে হবে, আর এটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আজ যখন ইসলামকে সর্বত্র দুর্নাম করা হচ্ছে, স্বয়ং মুসলমান দেশগুলোতে মুসলমানের রক্ত পিপাসু শত্রুতে পরিণত হয়েছে, মুসলমানের আমল বা ব্যবহারিক আচরণ ইসলামের শিক্ষা থেকে যোজন যোজন দূরে, এমন পরিস্থিতিতে আহমদীদেরকেই জগৎবাসীকে ইসলামের অনুপম শিক্ষা সুন্দর শিক্ষা সম্পর্কে অবহিত করতে হবে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খোদার সাথে সম্পর্ক স্থাপন, আল্লাহ তাআলার দরবারে বিনত হয়ে দোয়া করতে হবে, নিজেদের কাজের বরকত এবং কল্যাণের জন্য আল্লাহর কাছেই হাত পাততে হবে, আর নিজেদের ব্যবহারিক উন্নত নৈতিক চরিত্রের ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন জগৎবাসী দেখতে পায় যে যদি ইসলামী শিক্ষা অনুসারে ইবাদতের উন্নত মান দেখতে হয় তাহলে আহমদীদের মাঝে দেখো, ইসলামী শিক্ষা অনুসারে যদি বান্দার অধিকার প্রদান এবং উন্নত নৈতিক চরিত্রের সুমহান দৃষ্টান্ত দেখতে হয় আহমদীদের মাঝে দেখো, অতএব জলসা কেবল আহমদীদেরকে একত্রিত করে ধর্মীয় কথা শোনানো, শুধু তিন দিনের জন্য শোনানো হয় না, বরং জলসা ব্যবস্থা করা হয়, জলসার অনুষ্ঠান করা হয় এজন্য যে এই পরিবেশে অর্থাৎ তিন দিনের জলসার পরিবেশে অবস্থান করে মানুষ যেন হৃদয়ের মরিচা ঝেড়ে ফেলতে পারে। বিশ্বাসগত দিক থেকে নিঃসন্দেহে এখানকার আহমদীরা বিশ্বাসে খুবই দৃঢ়, যেভাবে আমি বলেছি যে এর জন্য বাংলাদেশের আহমদীরা প্রাণও বলি দিয়েছে, প্রাণের জীবনের কোরবানি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সবার কাছে এটি চান যে ইসলামের এই পুনরুজ্জীবিত হওয়ার যুগে সবাই যেন উন্নত ব্যবহারিক আচরণ প্রদর্শন করে, আল্লাহ বর্ণিত রীতি অনুসারে রীতিমতো নামাজ পড়ুন, নামাজের প্রকৃত সেই ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করুন। এ সম্পর্কে গত দুই খুতবায় আমি বিশদভাবে আলোচনা করেছি, বান্দাদের প্রাপ্য প্রদানের ক্ষেত্রে নিজের সকল শক্তি সামর্থ্যকে নিয়োজিত করে দায়িত্ব পালন করুন। যেভাবে জলসার উদ্দেশ্যাবলীতে উল্লেখ করা হয়েছে যে একটি উদ্দেশ্য হল তাকওয়া এবং খোদাভীতি সৃষ্টি করা, তারপর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় হযরত মসীহে মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে তাকওয়ার অর্থ হল পাপের সূক্ষ্ম রাস্তাগুলো বা সূক্ষ্ম পাপগুলোর বিচরণ গাহকে বর্জন করা। স্মরণ রেখো, পূর্ণ শুধু এটি নয়, পূর্ণ এক ব্যক্তির এটি বলা নয় যে আমি নেক, কেননা আমি কারো সম্পদ হরণ করিনি, কারো সম্পদ লোটপাট করিনি, কারো অধিকার খর্ব করিনি, আর শীত কাটেনি, চুরি করি না, কুদৃষ্টি দেই না, ব্যভিচার করি না, এমন পূর্ণ তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে হাস্যস্কর বিষয় এগুলো পূর্ণ নয়, বরং হাসি ঠাট্টা। কেননা যদি সে সব পাপে লিপ্ত হয়, চুরি এবং ডাকাতি করে, তাহলে সে শাস্তি পাবে। অতএব এটি কোন পূর্ণ নয় যা তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়নের যোগ্য হতে পারে, বরং সত্যিকার অর্থে আর প্রকৃত নেকি হল মানব জাতির সেবা করা এবং খোদার পথে পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করা, তার পথে জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা না করা। এ কারণে এখানে বলা হয়েছে ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ, ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা পাপ এড়িয়ে চলে, পাপ থেকে বেঁচে চলে, একই সাথে নেক বা পূর্ণ কর্ম করে। ভালোভাবে স্মরণ রেখো, নেচক পাপ বর্জন বড় কোনো বিষয় নয় যতক্ষণ একই সাথে নেক কর্ম না করবে। অনেকেই এমন হবে যারা কখনো ব্যভিচার বা জেনা করেনি, হত্যা করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, কিন্তু তা সত্ত্বেও খোদা তালার পথে তারা নিষ্ঠা এবং বিশ্বস্ততার কোন দৃষ্টান্ত স্থাপন করেনি, অপরাধ তো করেনি, কিন্তু এমন বিশ্বস্ততার এমন কোন দৃষ্টান্ত স্থাপন করেনি যা কোনোভাবে প্রশংসনীয় হতে পারে, আর মানব জাতিরও কোন সেবা করেনি, আর এ ধরনের কোন পূর্ণ কর্ম করেনি। অতএব অজ্ঞ সে ব্যক্তি যে এসব কথা উপস্থাপন করে তাকে নেক কর্মশীলদের অন্তর্ভুক্ত করবে, এগুলো তো পাপাচারিতা। এতটুকু ভাবলেই মানুষ আউলিয়াউল্লাহদের অন্তর্ভুক্ত হয় না, তিনি মানে পাপাচারী, চৌর্যবৃত্তি তো অভ্যস্ত, বিশ্বাসঘাতক, ঘোষখোরের জন্য খোদা তালার রীতি হল তাকে এই পৃথিবীতেই শাস্তি দেওয়া হয়। এরা ইহ জগতেই শাস্তি পায়, তারা ততক্ষণ মরে না যতক্ষণ এখানে শাস্তি না পায়, কোনো না কোনো ভাবে তারা শাস্তি পেয়ে যায়। স্মরণ রেখো, স্মরণ রেখো, নেকি বা পূর্ণ কেবল এতটুকুই নয়, তিনি বলেন তাকওয়া সর্বনিম্ন স্তর বা পর্যায়ে এর দৃষ্টান্ত এভাবে দেয়া যায়, যেভাবে কোন প্লেটকে উন্নত মানের খাবার পরিবেশনের জন্য যদি পরিষ্কার করা হয়, এখন ধরুন কোন বর্তন যদি খুব বা প্লেট ভালোভাবে পরিষ্কার করে রেখে দেয়, তাকে খাবার রাখা হয় না, তাহলে এতে কি পেট পূর্ণ হতে পারে, পেট ভরতে পারে? মোটেই নয়। সেই খালি প্লেট বা বর্তন কি ক্ষুধা নিবারণ করবে? খালি প্লেট সামনে রাখলে কি ক্ষুধা নিবারণ হবে? খাবার না খেয়ে মোটেই নয়। একইভাবে তাকওয়ার বিষয়টিকে বোঝার চেষ্টা করো। তাকওয়া কি, তিনি প্রশ্ন করছেন যে তাকওয়া কি? তাকওয়া হলো অবাধ্য প্রবৃত্তির প্লেট বা বর্তনকে পরিষ্কার করা। অবাধ্য প্রবৃত্তি মানুষকে পাপে প্রবৃত্ত করে, পাপ করে সে লজ্জা পায় না। তাকওয়া হলো অবাধ্য প্রবৃত্তির বর্তনকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা। আর নেকি বা পূর্ণ সেই খাদ্য, যখন এটি পরিষ্কার হয়, পাপ থেকে বেঁচে চলে, এটি তাকওয়ার ন্যূনতম স্তর, এরপর সেই বর্তনে বা প্লেটে খাবার পরিবেশন করো, আর সেই খাবার হলো সেই পূর্ণ যা আল্লাহ তাআলা করতে বলেছেন, আর এর মাঝে রয়েছে খোদার প্রাপ্য অধিকার এবং বান্দাদের প্রাপ্য নেকি বা পূর্ণ সেই খাবার যা তাতে রাখা হয়, যা অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি যোগিয়ে মানুষকে নেক কাজের যোগ্য করে। কেউ যদি নেক কর্ম করে আর নেক কাজ করে চেষ্টা করে, যত মানবীয় শক্তি বৃত্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোকে খোদার অধিকার প্রদানের জন্য দৃঢ় করার চেষ্টা করে এবং মানুষের অধিকার প্রদানের জন্য সেগুলোকে দৃঢ় করার চেষ্টা করে, আর এর মাধ্যমে যেন নেক কর্ম সাধিত হয় আর তারা যেন খোদার নৈকট্যের মহান মর্যাদা লাভ করতে পারে। এই উভয় বিষয় যদি ঘটে, নেকি যদি হওয়া আরম্ভ হয়, তাহলে তাকওয়ার মান উন্নীত হবে আর খোদার নৈকট্য লাভ হবে। পুনরায় একজন প্রকৃত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ইবাদত, খোদা আল্লাহ তাআলার ইবাদত। দোয়া কি, ইবাদত কাকে বলে, ইবাদত এবং দোয়ার ফলে কি কি নিদর্শনাবলী প্রকাশ পায়, আর দোয়া এবং ইবাদত কিভাবে করা উচিত, কেমন হওয়া উচিত, দোয়ার প্রকৃত মর্ম তত্ত্ব বোঝার জন্য কি রীতি অবলম্বন করা উচিত, আর এর মাধ্যমে কিভাবে খোদার নৈকট্য অর্জন করা সম্ভব, আর এখানে নামাজের ভূমিকা কি, এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে এক জায়গায় হযরত মসীহ ইসলাম বলেন যে দোয়া সেই মহৌষধ যা মাটির এক ঢেলাকে মূল্যবান স্বর্ণে পরিণত করে, এক মুষ্টি মাটি দোয়ার ফলে স্বর্ণ হয়ে যায়। দোয়াতে এমন প্রভাব বিস্তারী বৈশিষ্ট্য থাকা উচিত, দোয়া সেই পানি যা অভ্যন্তরীণ নোংরামিকে বিধৌত করে, অভ্যন্তরীণ অপরিচ্ছন্নতাকে বিধৌত করে। কেমন দোয়া, তিনি বলেন যে সেই দোয়ার সাথে সেই দোয়ার ফলে হৃদয় বিগলিত হয়, মন থেকে সেই দোয়া উদ্ভূত হয় আর পানির মতো প্রবাহিত হয়ে খোদা তালার দরবারে তা নিবেদিত হয়, খোদার দরবারে সেটি দণ্ডায়মান হয়, রুকু করে আবার সেজদাও করে, আর এরই প্রতিচ্ছবি হল সেই নামাজ যা ইসলাম শিখিয়েছে। অর্থাৎ দোয়া হৃদয় থেকে যখন উদ্ভূত হয়, ব্যাকুলতার সাথে কখনো দণ্ডায়মান হয়, কখনো দোয়া রুকু করে, আবার কখনো সেজদা করে, বিভিন্ন রুহের বা আত্মার বিভিন্ন রূপ, আর এর বাহ্যিক রূপ হলো নামাজ যা নামাজে দেখা যায়, যা ইসলাম শিখিয়েছে। আর আত্মার দণ্ডায়মান হওয়া হলো খোদার জন্য সকল ভীতিকে সহ্য করা এবং নির্দেশ মানার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা দেখায়। তার রুকু বা ঝুঁকা, তার আত্মার ঝুঁকা হলো বা রুকু করা হলো সমস্ত প্রেম ভালোবাসা এবং সম্পর্ক ছেড়ে দিয়ে আল্লাহর সামনে ঝুঁকে। আল্লাহর চেয়ে বড় কোনো সম্পর্ক নেই, আল্লাহর চেয়ে বড় কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সেজদা হলো আল্লাহ তাআলার দরবারে বিনত হয়ে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যায়, নিজ সত্তার ছাপ সম্পূর্ণভাবে মিটিয়ে দেয়, নিজের কিছুই রাখে না, সব আল্লাহর হয়ে যায়। তিনি বলেন এই নামাজই খোদার সাথে মিলিত করে। নামাজের প্রকৃত অর্থ যদি উদ্ঘাটন করতে হয় যে নামাজ কি, তাহলে এটি হলো সেই নামাজ যার ফলে খোদা লাভ হয়। মানুষ বলে অনেক নামাজ পড়েছে খোদা পেলাম না, কিন্তু আসলে এই অবস্থা সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। ইসলামী শরীয়ত এর প্রতিচ্ছবি দৈনন্দিন নামাজে অঙ্কন করে দেখিয়েছে, যেন সেই দৈহিক নামাজ আধ্যাত্মিক নামাজের কারণ হয়, কারণ আল্লাহ তাআলা মানব সত্তার গঠন গড়ন এমন রেখেছেন যে রুহের আত্মা দেহের উপর, দেহের আত্মার উপর প্রভাব পড়ে। তোমাদের আত্মা যখন দুঃখ ভারাক্রান্ত হয় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, আর আত্মা যখন আনন্দিত হয় চেহারায় হাস্যোৎফুল্লতা প্রকাশ পায়, এমনকি অনেক সময় মানুষ হাসা আরম্ভ করে। একইভাবে শরীরে যখন আঘাত আসে বা কষ্ট পায় শরীর, সেই ব্যথায় আত্মাও অংশীদার হয়। শরীরে যখন শীতল বাসাতে বাতাসে প্রশান্ত হয়, আত্মাও তা থেকে অংশ পায়। অতএব দৈহিক ইবাদতের উদ্দেশ্য হল আত্মা এবং দেহের পারস্পরিক সম্পর্কের সুবাদে আত্মা যেন মহাসম্মানিত, আত্মায় যেন মহাসম্মানিত খোদার দিকে অগ্রসর হওয়ার জন্য এক গতি সৃষ্টি হয়, আর আধ্যাত্মিক কেয়াম এবং সেজদায় যেন রত হয়। বাহ্যিক কেয়াম সেজদা এবং রুকুতে মানুষের এমন পর্যায়ে উপনীত হওয়া উচিত যা হবে আধ্যাত্মিক। আত্মা যেন রুকু করে, আত্মা যেন সেজদা করে, সেজদা এবং রুকু যেন আত্মা থেকে হয়, আর সেই অবস্থা যেন সৃষ্টি হয় যা বাহ্যিক দুঃখ এবং আনন্দের সময় মানুষের সৃষ্টি হয়। মানুষ কাঁদেও হাসেও। একইভাবে খোদার সাথে সম্পর্কের ক্ষেত্রে এর বহির প্রকাশ ঘটা উচিত। আধ্যাত্মিক ক্রিয়াম এবং সেজদায় রত হওয়া উচিত, কেননা মানুষ উন্নতি করার জন্য সংগ্রাম, চেষ্টা এবং সাধনার মুখাপেক্ষী। উন্নতি করতে হলে চেষ্টা সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়, আর এটি এক ধরনের সংগ্রাম, চেষ্টা এবং সাধনা। জানা কথা যে দুটো জিনিস যখন একটি অন্যটির সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত থাকে, এগুলোর একটিকে উঠালে একটি উঠানোর ফলশ্রুতিতে দ্বিতীয়টি যা এর সাথে সন্নিবেশিত সংশ্লিষ্ট তাতেও কিছুটা গতি সৃষ্টি হবে। কিন্তু কেবল দৈহিক ক্যাম রূপ এবং সেজদার কোন লাভ নেই। যদি কেবল বাহ্যিক অর্থে রুকু সেজদা এবং কিয়াম করে মানুষ নামাজে, এর কোন লাভ নেই। যতক্ষণ পর্যন্ত এর সাথে এই চেষ্টা না থাকবে যে আত্মাও নিজ জায়গায় কিয়াম, রুকু এবং সেজদা থেকে যেন কিছুটা অংশ পায়, আর এই অংশ পাওয়া তত্ত্বজ্ঞানের উপর নির্ভর করে, আর তত্ত্বজ্ঞান নির্ভর করে কৃপার উপর। অর্থাৎ তিনি এক জায়গায় অন্যত্র ব্যাখ্যা করছেন, ফজল বা কৃপা খোদার, সবকিছু খোদার লাভ হয় খোদার কৃপাতেই। তাই কৃপাধন্য হওয়ার জন্য আল্লাহ তাআলার সামনে সেজদা বনত, তার কাছে হাত পাত, আর খোদার কৃপায় এই তত্ত্বজ্ঞান যদি লাভ হয়, তবে প্রকৃত নামাজ, প্রকৃত অর্থে নামাজ হয়, আর এর জন্য সংগ্রাম, চেষ্টা, সাধনা এবং অবিরাম পরিশ্রমের প্রয়োজন রয়েছে। চেষ্টা সাধনা যদি থাকে তাহলেই জন্মের উদ্দেশ্য লাভ হতে পারে মানুষের। তাকওয়া এবং প্রকৃত ইবাদত তখন উৎকর্ষ লাভ করে, যেভাবে পূর্বেও একটা উদ্ধৃতিতে বর্ণিত হয়েছে যে দুটো জিনিস রয়েছে, একটি হলো খোদার অধিকার, অন্যটি বান্দাদের প্রাপ্য। আর এই তাকওয়া তখনই পূর্ণতা পাবে, আর ইবাদত তখনই পরম মার্গে পৌঁছবে যখন বান্দার অধিকারও একই সাথে প্রদান করা হবে। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ ইসলাম বলেন যে আসল কথা হলো সবচেয়ে কঠিন এবং স্পর্শকাতর বিষয় হলো বান্দাদের অধিকার প্রদান। মানুষ নামাজও পড়ে, মসজিদে এসে যায়, চাঁদাও দেয়, অনেক সময় জীবন বা প্রাণও বিসর্জন দেয়, কিন্তু অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষের অধিকার প্রদান করা কঠিন হয়ে যায়। তিনি বলেন সবচেয়ে স্পর্শকাতর এবং কঠিন বিষয় হলো বান্দার অধিকার প্রদানের বিষয়। এ বিষয়ে সে সবসময় সম্মুখীন হয়, সবসময় পরীক্ষার সে মুখোমুখি হয়। এক্ষেত্রে খুবই বুদ্ধিমত্তার সাথে পদচারণা করা উচিত। তিনি বলেন আমার রীতি হলো শত্রুর সাথেও সীমাতিরিক্ত কঠোর আচরণ প্রদর্শন করা উচিত নয়। অনেকেই যথাসম্ভব শত্রুকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করার পক্ষে চেষ্টা করে অন্যকে ধ্বংস করার, নিশ্চিহ্ন করার, আর এই ধারণার বশবর্তী হয়ে সে নিজের বৈধ অবৈধের হিতাহিত জ্ঞান তার হারিয়ে যায়, তাকে ধ্বংস করার জন্য মিথ্যা অপবাদ আরোপ করে, তার প্রতি মিথ্যা অভিযোগ উত্থাপন করে, তার গীবত করে, আর অন্যদেরকে তার বিরুদ্ধে প্ররোচিত করে। এখন বলো সামান্য শত্রুতা কত ভয়াবহ পাপে পর্যবসিত হচ্ছে, আর এসব পাপের যখন বংশ বিস্তার ঘটবে, এক পাপ থেকে দ্বিতীয় পাপের জন্ম হয়, এভাবে বংশ বিস্তার হয় পাপের, এক পাপের এক পাপ এই পাপের যখন বংশ বিস্তার ঘটবে, বিষয় কোথায় গিয়ে ঠেকবে? আমি সত্য সত্যই বলছি, ব্যক্তিগত কারণে কাউকে শত্রু মনে করবে না। এই হিংসা বিদ্বেষের অভ্যাস সম্পূর্ণভাবে পরিহার করো। যদি খোদা তোমাদের সাথে থাকে না, তোমরা খোদার হয়ে যাও সম্পূর্ণভাবে, তাহলে তিনি শত্রুদেরকেও তোমার সেবকদের অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু খোদার সাথে যদি সম্পর্ক তোমার ছিন্ন থাকে, আর তার সাথে যদি কোন বন্ধুত্বের সম্পর্ক না থাকে, তার ইচ্ছার বিরোধী যদি তোমাদের আচার আচরণ হয়ে থাকে, তোমাদের আচার আচরণ যদি তার ইচ্ছা পরিপন্থী হয়, তাহলে খোদার চেয়ে বড় তোমাদের শত্রু আর কে হবে? সৃষ্টির শত্রুতা মানুষ এড়িয়ে চলতে পারে, কিন্তু খোদা যদি শত্রু হয়ে যান, আর পুরো সৃষ্টিও যদি তখন বন্ধু হয়ে যায়, কিছু করে উঠতে পারে না। তাই তোমাদের রীতি আল্লাহ তাআলার, তাই তোমাদের রীতিনীতি নবীদের রীতিনীতি সদৃশ হওয়া উচিত। এটি আল্লাহর ইচ্ছা যে ব্যক্তিগত শত্রুতা যেন অন্যের প্রতি না থাকে। ভালোভাবে স্মরণ রেখো, মানুষ তখনই সম্মান এবং সৌভাগ্যের উত্তরাধিকারী হয় যখন কাউকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণে শত্রু মনে না করে। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের সম্মানের জন্য যদি হয় তাহলে ভিন্ন বিষয়। আল্লাহ এবং রসুলের সম্মানের যখন প্রশ্ন আসে, সেখানে যদি শত্রুতা সৃষ্টি হয়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সম্মান করে না বরং তাদের প্রতি শত্রুতা রাখে, তাকে নিজের শত্রু জ্ঞান করবে। শত্রু তাকে শত্রু মনে করার অর্থ এই নয়, তিনি ব্যাখ্যা করছেন যে শত্রু মনে করো, কিন্তু এর অর্থ এই নয় যে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে আর বিনা কারণে তাকে কষ্ট দেয় আর ষড়যন্ত্রে লিপ্ত হবে না, বরং তাকে তার থেকে পৃথক হয়ে যাও। যে আল্লাহর শত্রু, তার বিষয়টি আল্লাহর হাতে সুপুর্দ করো, যদি সম্ভব হয় তার সংশোধনের জন্য দোয়া করো, যদি সম্ভব হয় শত্রুর সংশোধনের জন্য দোয়া করো। নিজের পক্ষ থেকে নতুন কোন ঝগড়া তার সাথে আরম্ভ করবে না। তিনি বলেন এই বিষয়গুলোই আত্মশুদ্ধির সাথে সম্পর্ক রাখে। বলা হয় হযরত আলীর সংক্রান্ত ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে, বলা হয় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক শত্রুর সাথে যুদ্ধ করছিলেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধরত ছিলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরাশায়ী করেন আর তার বুকে বসে যান। সেই ব্যক্তি তাৎক্ষণিক হযরত আলীর মুখে থুথু ফেলে তিনি তাৎক্ষণিক ভাবে তার বুক থেকে নেমে যান আর তাকে ছেড়ে দেন। এজন্য যে এতক্ষণ আমি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমার বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, কিন্তু এখন তুমি আমার মুখে থুথু ফেলেছো, তাই এতে আমার নাফস বা প্রবৃত্তিরও কিছু অংশ থাকতে পারে, তাই আমি নিজের খাতিরে তোমাকে হত্যা করতে চাই না। এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি নিজের নিজের শত্রুকে শত্রু মনে করেননি। তিনি বলছেন এমন প্রকৃতি আর এমন অভ্যাস নিজেদের মাঝে সৃষ্টি করা উচিত। মান্যকারীদেরকে মুসলিম ইসলাম বলছেন, যদি ব্যক্তিগত লোভ লিপসা এবং স্বার্থের খাতিরে কাউকে দুঃখ দাও আর শত্রুতার গণ্ডিকে প্রসারিত করো, তাহলে সে বড় আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার এর চেয়ে বড় বিষয় আর কি হবে? তাই ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে কাউকে দুঃখ এবং কষ্ট দেবে না। আর আল্লাহ এবং রসুলের শত্রুদের কে শত্রু জ্ঞান করো, তাদের সঙ্গ পরিত্যাগ করো, তাদের সংশোধনের জন্য দোয়া করো, তাদের আক্রমণের বৈধভাবে উত্তর দাও, কিন্তু এমন নয় যে তাদের প্রতিটি কথাকে নোংরা মনে করে অন্যায় ভাবে তাদের শত্রুতা আরম্ভ করবে। আল্লাহ আমাদেরকে তাকওয়ার প্রকৃত অর্থ মর্ম বোঝার তৌফিক দিন আর স্বীয় অনুগ্রহে তাঁর আমাদের প্রতিটি নামাজ এবং ইবাদত যেন তার ফজল এবং অনুগ্রহ লাভের কারণ হয়। বান্দার অধিকার প্রদানের সূক্ষ্ম দিকগুলো খোদা তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের
চাহে ও দুনিয়াবি হো ইস নিয়ত সে হো কি হমনে আল্লাহ তাআলা কি রিজা কো হর হাল মে হাসিল করনা ওর মুকদ্দম রাখনা আল্লাহ তাআলা হামে ইসকি তৌফিক আতা ফরমায়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ